বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ রোববার 19 সেপ্টেম্বর 4 আশ্বিন এবং ফার্সি 28 শাহরি ভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। বিশ্বশান্তির ব্যাপারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বিএনপি বিদেশেও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অবায়দুল কাদেরের অভিযোগ এবং বিএনপি নেতা মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে পশ্চিম এশিয়ায় নিরাপত্তার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি নিয়ে একটি আলোচনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামীকালে নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। 4+1 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক হবে। আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যার বিচারের দাবি স্বজনদের, একই দাবি তুলেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহাম ওমর। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা আরও 6 মাস স্থগিত করল বাংলাদেশ সরকার, তবে বিদেশে যাওয়ার সুযোগ নেই। এবং বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, সারাদেশে অস্তিত্বহীন হয়ে পড়বে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আসন্ন নিউ ইয়র্ক সফরে 4+1 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। আজ রোববার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে। তিনি আরও বলেছেন, 4+1 গ্রুপের সব পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যৌথ বৈঠকের আয়োজনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ ধরনের আলোচনাকে কার্যকর ও ইতিবাচক মনে হলেও এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় 4+1 গ্রুপ বলতে চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানিকে বোঝানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের কর্মসূচি প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে প্রায় 45টি দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে। এসব বৈঠকে নানা ইস্যুতে আলোচনা করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খতিব জাদে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী। আমেরিকাকে একপেশে ব্যাখ্যা দেওয়ার পথ পরিহার এবং মানবতা বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক বা আলোচনার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। আগামীকাল নিউ ইয়র্ক যাবেন আবদুল্লাহিয়ান। আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর মার্কিন সামরিক বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে এবং অব্যাহত সহিংসতা চালিয়েছে, তার জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। টুইটারে প্রকাশিত দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে সন্ত্রাসীদের হত্যা করার নামে আমেরিকা যে বেসামরিক জনগণের উপর ড্রোন হামলা চালিয়েছে, তার জন্য আমেরিকাকে বিচারের আওতায় আনা দরকার। তারা একের পর এক এই ধরনের বর্বরতা চালিয়ে বারবার ভুল বলে মাফ চাওয়ার চেষ্টা করবে তা হতে পারে না। বছরের পর বছর দখলদারিত্ব এবং সহিংসতার জন্য আন্তর্জাতিক সমাজের উচিত আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনা। আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি মার্কিন বাহিনীর ড্রোন হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছেন তাদের স্বজনরা এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন, এই ঘটনার জন্য মার্কিন কর্মকর্তাদেরকে সামনাসামনি ক্ষমা চাইতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহাম ওমর আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গত দুই দশকে মার্কিন গোপন ড্রোন হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ইলহান ওমর এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের উপর জোর দেন। আফগানিস্তান ছাড়ার আগে কাবুলে ড্রোন হামলা চালিয়ে ১১ বেসামরিক মানুষ হত্যার কথা আমেরিকাকে স্বীকার করার পর তিনি এসব মন্তব্য করলেন। ইলহান ওমর বলেন, কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবারের প্রতি আমরা ঋণী। আমরা যে অপরাধ করেছি তা স্বীকার করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চালাতে হবে। গত ২৯ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ১১ বেসামরিক ব্যক্তি নিহত হন, যার মধ্যে ৭টি শিশু ছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে ৩১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত করেছে বাংলাদেশ সরকার, তবে এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত করা হয়েছে। সরকারের নির্বাহী আদেশে এবং শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজার স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও এই সময় খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। ২ বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশে করোনা সংক্রমণকালে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তিনি ৬ মাসের জন্য মুক্তি পান। মুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের ভাড়াবাড়িতেই অবস্থান করছেন। ইতিমধ্যে আরও ২ দফা আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। চলতি বছর মে মাসে পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করা হলেও সরকার সেই আবেদন নাকচ করে দিয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই। তাকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। তবে আবেদন করলেই তা অনুমোদন হয়ে যাবে এমন নয়, এটা সরকারের ইচ্ছার উপরে নির্ভর করুক। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, আস্তে আস্তে গোটা দেশেও তারা অস্তিত্বহীন হয়ে পড়বে। বিজেপি থেকে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পর আজ এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, আস্তে আস্তে ভারতবর্ষে আর থাকবে না। তিনি আজ রোববার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। ফিরহাদ হাকিম ববি বিজেপি সম্পর্কে কটাক্ষ করে বলেন, অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না।
আজ বিজেপির কোনো ভবিষ্যৎ বাংলায় নেই, আস্তে আস্তে ভারতবর্ষে আর থাকবে না। অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায় যারা এখনো বিজেপি করছেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। এটা উন্মাদের দল, তাদের দিয়ে তো দেশ চলতে পারে না। সেটা যারা উপলব্ধি করছে তারাই আস্তে আস্তে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছে। তাদের অনেক MLA চলে এসছে, বাবুলে এসছে, আগামী দিনে দেখবেন আরো অনেক বড় বড় মানুষ যাদের সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো বিজেপিতে থাকতে পারে না।
এদিকে আজ বিজেপি রাজ্য সম্পাদক শান্তন বসু চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন, ববি হাকিমি তো বাঙালি নন, লোকে ওকে ISI এর এজেন্ট বলে এলাকায়।
ববি হাকিম নিজে ঠিক করুন তিনি কোন দলে থাকবেন, তিনি অভিষেক ব্যানার্জির দল করবেন, সেখানে একদম তার অনুগামী হয়ে কাজ করবেন, না নিজের রাজনৈতিক পরিচয় দেবেন।
বলছিলেন বিজেপি নেতা শান্তন বসু। এ সম্পর্কে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এগুলো খুব নোংরা রাজনীতি, এজন্যই বিজেপি ডুবছে। আমার নাম ফিরহাদ হাকিম বলে বিজেপি এভাবে স্ট্যাম্প দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা কখনোই সফল হবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের শান্ত বিশ্ব সংবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের তালেবানের সঙ্গে তার দেশের আলোচনা শুরু করার খবর দিয়েছেন। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এ খবর জানান। ইমরান খান শনিবার এক টুইটার বার্তায় বলেন, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যে তার সরকার তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি আরও লিখেছেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার পর বিশেষ করে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তিনি এ সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ইমরান খানের ভাষায়, আফগানিস্তানের একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিয়েছেন। পাক প্রধানমন্ত্রী দাবি করেন, তালেবান তাদের ভবিষ্যৎ স্থায়ী সরকারে আফগানিস্তানের সকল জনগোষ্ঠী, বিশেষ করে হাজারা, তাজিক ও উজবেক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্মত হয়েছে। আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ককে সংকটাপন্ন বলে ঘোষণা করেছে ফ্রান্স। ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে দিয়ে অস্ট্রেলিয়া নতুন করে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি করার পর প্যারিস একথা ঘোষণা করল। নতুন চুক্তির আওতায় আমেরিকার কাছ থেকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি পাবে ক্যানবেরা। গতকাল ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভস লাদ্রিয়া অস্ট্রেলিয়া ও আমেরিকার সঙ্গে সম্পর্ককে সংকটপূর্ণ বলে ঘোষণা করেন। ফ্রান্সের চ্যানেল 2 টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম ওয়াশিংটনের সঙ্গে প্যারিসের এমন সংকট তৈরি হল। জ্যাঁ ইভস বলেন, সম্পর্ক এতটাই সংকটপূর্ণ হয়েছে যে প্যারিস এই 3 দেশ থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। এর আগে শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়া চুক্তি স্বাক্ষরকে পেছন থেকে ছুরি মারা বলে অভিহিত করেছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। সে সময় তিনি সতর্ক করে বলেছেন, মিত্র দেশগুলোর এই অপ্রত্যাশিত আচরণ অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার জন্ম দেবে। এদিকে মালয়েশিয়া বলেছে, আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা তৈরি করতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তির ফলে এ অঞ্চলের অন্য শক্তিগুলো এর চেয়ে বেশি বিদ্বেষমূলক পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে। চুক্তি অনুযায়ী আমেরিকা ও ব্রিটেনের সহযোগিতায় নির্মিত হতে যাওয়া অস্ট্রেলিয়ার সাবমেরিনগুলো পরমাণু শক্তিচালিত হলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দাবি করেছেন, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তার দেশে নেই। যদিও বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করার লক্ষ্যে এ চুক্তি সই করা হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া এ চুক্তি স্বাক্ষরের কারণে ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার বিশাল বাজেটের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। বিরোধপূর্ণ পানির সীমায় তেল ও গ্যাস উত্তোলন তৎপরতার ইসরায়েলি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে লেবানন সরকার। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক চিঠিতে বিরোধপূর্ণ এলাকায় যে কোনো ধরনের খনন কাজ থেকে ইসরায়েলকে বিরত রাখতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমাদের এটা মনে রাখা উচিত, শুধুমাত্র যুদ্ধ শেষ হলেই শান্তি প্রতিষ্ঠা করা যায় না, এবং ন্যায় বিচার না থাকলে তখন ভিন্ন চেহারায় যুদ্ধ অব্যাহত থাকে। শান্তির বিষয়ে তার বক্তব্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় এই অঞ্চলে যে কোনো উত্তেজনা ও সামরিক পন্থার বিরোধী, তবে একই সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয় এবং শত্রুর যে কোনো হুমকির বিরুদ্ধে সতর্ক। এতে কোনো সন্দেহ নেই, সব মানুষই শান্তি ও নিরাপত্তা চায় এবং এই চাওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো সময়, স্থান ও সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই। গণমানুষের এ চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে 1971 সালে জাতিসংঘে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতি বছর 21 সেপ্টেম্বরকে বিশ্ব শান্তি দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাস্তবতা হচ্ছে, এই শান্তির অর্থ কেবল যুদ্ধ সংঘাত থেকে দূরে থাকা নয়, একই সঙ্গে ন্যায় বিচার, সাম্য ও নিরাপত্তা প্রতিষ্ঠাও এর অন্তর্ভুক্ত। জেনেভা কনভেনশনেও মানবাধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ান তার দেশের শান্তি ও প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রকৃত শান্তির বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। জাতিসংঘের প্রতিনিধি ও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তেহরানে এই মেলার উদ্বোধন করা হয়। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে শান্তিও বজায় থাকবে উল্লেখ করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমাদের এটা মনে রাখা উচিত, শুধুমাত্র যুদ্ধ শেষ হলেই শান্তি প্রতিষ্ঠা করা যায় না, ন্যায় বিচার না থাকলে তখন ভিন্ন চেহারায় যুদ্ধ অব্যাহত থাকে। পর্যবেক্ষকরা বলছেন, প্রকৃত শান্তির বিষয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তিনি বলেছেন, কেবলমাত্র আধিপত্যকামী ও স্বেচ্ছাচারী বা বলদর্পী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মধ্যেই শান্তি নিহিত রয়েছে। এর পাশাপাশি তিনি ন্যায় বিচার ও শান্তিকে একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শান্তির জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রকৃতপক্ষে শান্তি, ন্যায় বিচার ও নিরাপত্তা একটি অপরটি থেকে বিচ্ছিন্ন নয়। যদি ন্যায় বিচার না থাকে তাহলে কেউ যেন শান্তির প্রত্যাশা না করে। উদাহরণস্বরূপ ফিলিস্তিনের কথা উল্লেখ করা যায়। ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার কথা বলে ফিলিস্তিন সহ এই অঞ্চলের সব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল চরম বর্ণবাদী এবং স্বৈরাচারী। ইসরায়েলের দখলদারিত্বের কারণেই ওই অঞ্চল অস্থিতিশীল হয়ে আছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। অন্যদিকে বিএনপির মহাসচিব বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায়, তাই চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে। সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। আজ সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ঘরোয়া সিরিজ বৈঠক করছে। এই বৈঠক হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র করছে। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের যতই চেষ্টা করুক কখনোই সফল হবে না বিএনপি।
বিএনপি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এই ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায়, তাই চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে। রাজধানীর গুলশানে তিন দিনব্যাপী দলীয় কর্মী সভার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,
আশা করেছিলাম যে যখন তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন তখন তার পরিবারের পক্ষ থেকে তার বিদেশ যাওয়ার জন্য আপনার একটা আবেদন করা হয়েছিল, কিন্তু তখন সেটা সরকার দেয়নি। আমরা খুব আশ্চর্য হইনি যে এখনো সরকার আপনার এই ৬ মাসের মধ্যে বিদেশ যেতে পারবেন না, এটা একটা শর্ত জুড়ে দিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না।
এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের কৌশল ও রাজনৈতিক কর্মপন্থা ঠিক করতে সহযোগী ও অঙ্গ সংগঠন সহ কেন্দ্রীয় নেতাদের সাথে টানা বৈঠক করেছে বিএনপি। দলের অধিকাংশ নেতাই বলেছেন, জাতীয় নির্বাচন নয়, সরকার হটানোই তাদের প্রধান লক্ষ্য। এ প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনা ছাড়া বিএনপি নামকাওয়াস্তে কোনো নির্বাচনে অংশ নেবে না। এ প্রেক্ষিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বলেছেন, দীর্ঘদিন ধরেই এমন হুমকি শুনে আসছেন তারা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, যদি আন্দোলনের নামে অরাজকতা হয় তবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নেতাদের ধারণা, অস্তিত্ব রক্ষার তাগিদেই নির্বাচনে বিএনপি অংশ নেবে, আর বিএনপি অংশ না নিলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংকট হবে না, বরং এতে বিএনপি অস্তিত্বহীন হয়ে যাবার সংকটে পড়বে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক বিশেষ আলোচনা, ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার ৪৮তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দয়াময় আল্লাহর আসমাউল হোসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল মাজিদ। এই নামের অর্থ হল অত্যন্ত উচ্চ, মহান, অভিজাত, সম্ভ্রান্ত, দয়াশীল ও গৌরবময় ইত্যাদি। মহান আল্লাহ অত্যন্ত দানশীল ও কল্যাণদাতা বলে এই নামের অধিকারী। পবিত্র কোরআনে এই নাম চারবার এসেছে, মহান আল্লাহর নাম হিসেবে দুইবার ও পবিত্র কোরআনের গুণ হিসেবে এসেছে দুইবার। মাজিদ বলা হয় এমন কাউকে যার সব কাজ সম্মানজনক এবং যিনি এতই দয়ালু যে চাওয়ার আগেই কাউকে দান করেন বা দান গ্রহণের দরকার না থাকা সত্ত্বেও কাউকে দান করেন। অন্য কথায় তাঁর চেয়ে বড় দানশীল ও করুণাময় আর কেউ নেই। মাজিদ আরও অর্থ ধারণ করে, মহান আল্লাহ মাজিদ এই অর্থেও যে তিনি এমনই শক্তির অধিকারী যে কোনো কিছুই তাকে অসহায় করে না, বরং তিনি এমনই ক্ষমতার অধিকারী যে তিনিই ভাগ্য ও পরিণতি নির্ধারণ করেন। আবার দয়ার ক্ষেত্রে তিনি এমনই দয়াশীল যে তাঁর দয়া বা রহমত সব কিছুকেই বেষ্টন করে। তিনি এমনই হাকিম বা কৌশলী যে প্রজ্ঞা ও দূরদর্শিতায় তিনি পরিপূর্ণ ক্ষমতার অধিকারী এবং তাঁর গৌরব ও মর্যাদা অসীম।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম মহান আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলেছেন, প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর, যিনি সকল বান্দার সাদৃশ্যের ঊর্ধ্বে, বর্ণনাকারীদের বর্ণনার ঊর্ধ্বে, যিনি দৃষ্টিবানকে তার ব্যবস্থাপনা দেখিয়ে দিয়ে হতবাক করেছেন, যিনি ক্ষীয় মহিমায় চিন্তাবিদগণের কল্পনা থেকে গুপ্ত, যিনি জ্ঞানার্জন ছাড়াই জ্ঞানী, যাতে কোনো বাড়তিও নেই কমতিও নেই, এবং যিনি কোনো প্রকার চিন্তা ও প্রতিফলন ছাড়াই সকল বিষয়ের নিয়ামক, তিনি এমন যে গাঢ় অন্ধকারে তাঁর কিছু আসে যায় না অথবা উজ্জ্বলতার কাছ থেকেও তার কোনো আলোর প্রয়োজন হয় না, রাত তাকে অতিক্রম করে না, দিবাভাগও তাঁর জন্য পার হয়ে যায় না, অর্থাৎ দিবারাত্রির পরিবর্তন তাকে প্রভাবিত করে না, কোনো জিনিস সম্পর্কে তাঁর উপলব্ধি চক্ষু দ্বারা নয় এবং তাঁর জ্ঞান অবহিতির উপর নির্ভরশীল নয়। মাজিদ হচ্ছেন এমন কেউ যার সত্তাই সম্ভ্রান্ত এবং যার সব নাম ও গুণ চূড়ান্তভাবে পরিপূর্ণ, সেসবের কোনো একটিতেও বিন্দুমাত্র ত্রুটি ও ঘাটতি নেই, সব সৃষ্টি তাঁর মহত্ব ও উচ্চতার কাছে নত যেন। সূরা রাদের ১৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহকে সেজদা করে যা কিছু নভমণ্ডলে ও ভূমণ্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল সন্ধ্যায়।
সূরা বুরুজের ১৫ নম্বর আয়াতে মহান আল্লাহ নিজেকে মাজদের অধিকারী তথা মাজিদ হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি জুল আরশুল মাজিদ তথা সম্মানিত আরশের অর্থাৎ অস্তিত্ব জগতের উপর পরিপূর্ণ বা চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী এবং সম্মান ও মর্যাদার অধিকারী। মহান আল্লাহর মর্যাদা ও উচ্চতা সব কিছুকে অধিকার করে নিয়েছে এবং সব সৃষ্টি তাঁরই নিয়ন্ত্রণাধীন ও কর্তৃত্বাধীন। মহান আল্লাহর মহত্ব ও শক্তির কাছে সবকিছুই নত যেন। তিনি মূসা আলাইহিসসালাম ও তাঁর জাতির জন্য দরিয়াকে ভাগ করে দেন এবং পাথরের মধ্য থেকে ঝর্ণাধারা বইয়ে দেন ও তাদের জন্য মান্না ও সালোয়া নামক খাদ্য তথা কোয়েল পাখি ও কাউ জাতীয় ফল পাঠান। মহান আল্লাহই জাকারিয়া নবীর বৃদ্ধা ও বন্ধা স্ত্রীকে সুস্থতা দান করে তাঁকে ইয়াহিয়া নামের পবিত্র সন্তান দান করেন। তিনি ইব্রাহিম নবীকে বৃদ্ধ অবস্থায়, যখন তাঁর স্ত্রী সারাও বৃদ্ধা ছিলেন, সে সময় পবিত্র পুত্র সন্তান দান করেন। আর ওই সুসংবাদ শুনে সারা বিস্ময় প্রকাশ করেছিলেন আর ফেরেশতারা তার বিস্ময় প্রকাশ দেখে বলেছিলেন, আল্লাহর কাছে বিস্ময় প্রকাশ করছেন, আল্লাহ চাইলেই সব কিছু করতে পারেন।
সূরা হুদের ৭২ ও ৭৩ নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ, এত ভারী বিস্ময়ের কথা। তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময় বোধ করছ, হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভুর বরকত রয়েছে, নিশ্চয়ই আল্লাহর প্রশংসিত মহিমাময় বা মাজিদ। পবিত্র কোরআন মানুষকে অজ্ঞতা থেকে মুক্তির পথে ও জ্ঞানের পথে নিয়ে যাওয়া সহ অজস্র কল্যাণের আকর হওয়ায় পবিত্র কোরআনকেও মাজিদ বলা হয়েছে। পবিত্র কোরআন এমন এক আসমানি কিতাব যাতে বিন্দুমাত্র বিকৃতি নেই এবং সব যুগের জন্য এর বাণী হচ্ছে বিচারের চূড়ান্ত রায়। তাই মহান আল্লাহ পবিত্র কোরআনকে উল্লেখ করতে গিয়ে সবসময় এর উচ্চ মর্যাদার দিকসহ উল্লেখ করেছেন। যেমন সুরা কাফ এর প্রথম বাক্যে মহান আল্লাহ বলেছেন, কাফ কোরআন মাজিদের শপথ। এখানে বিচ্ছিন্ন অক্ষর কাফ বলতেও কোরআনের অতি উচ্চ মর্যাদার ইঙ্গিত করা হয়েছে। আসলে মহান আল্লাহর বাণীর সংকলন কোরআনের মর্যাদা অশেষ, তাই সব সময় এই মহাগ্রন্থের নাম উল্লেখের সময় শুধু কোরআন না বলে কোরআন মাজিদ বলা উচিত।
পবিত্র কোরআনের আলংকারিক ও বাগ্মিতার সৌন্দর্য এত উচ্চমানের যে এমন মহাগ্রন্থের একটি বাক্যের সমতুল্য বাক্য বিশ্বের সব বাক্য বিশারদ ও সাহিত্যিকরা একযোগে চেষ্টা করেও রচনা করতে পারবেন না। পবিত্র কোরআনে যেসব মূল্যবান বিধিবিধান, উচ্চতর বাস্তবতা ও অদৃশ্যের জ্ঞান ও ভবিষ্যৎবাণী রয়েছে তার কোথাও পাওয়া যায় না। কোরআন তাঁর অনুসারীদের উচ্চ মর্যাদা ও সৌভাগ্যের গ্যারান্টিও দেয়। মহান আল্লাহ নিজে যেমন অন্য সবকিছুর তুলনায় শ্রেষ্ঠ, তেমনি মহান আল্লাহর রচিত কোরআনের কথাও সব কথা চেয়ে শ্রেষ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি বড় আমানত রেখে যাচ্ছি, এর একটি হলো কোরআন ও অন্যটি হলো আমার আহলে বায়ত। আর এ দুই হাউজে কাউসারে বা কাউসার নামক সরোবরে মিলিত না হওয়া পর্যন্ত পরস্পর থেকে কখনো বিচ্ছিন্ন হবে না।
মহান আল্লাহর মাজিদ নামের প্রতিফলন জীবনে ঘটাতে হলে নিজের ভেতর ও বাহিরকে সব কদর্যতা থেকে মুক্ত করতে হবে এবং সব ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে। সব ফরজ দায়িত্ব পালনের পাশাপাশি নফল বা মুস্তাহাব কাজগুলো যারা করবেন তারা আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করবেন এবং তাদের হৃদয়ে জন্ম নেবে প্রজ্ঞার ঝর্ণাধারা। এমন মানুষ তখন অন্যদেরকেও সুপথের দাওয়াত দেবেন ও মানুষের মধ্যে তারাও সম্মান বা মাজদ অর্জন করবেন। কোনো একজন মানুষকেও আল্লাহমুখী করতে পারা এতই বড় কাজ যে মহান আল্লাহ এই বড় কাজের অধিকারীর নাম লহের মধ্যে প্রশংসা সহযুক্ত করেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ করছি।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ১৯ সেপ্টেম্বরের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলো। রাসেল দম্পতির বিরুদ্ধে আরও এক মামলা, মানব জমিন। বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বিএনপি, সেতুমন্ত্রী ইত্তেফাক। অভিভাবকরা স্বাস্থ্যবিধি মানছেন না বললেন শিক্ষামন্ত্রী যুগান্তর। সরকার চাইলে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করবে জাতিসংঘ, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম। মন্ত্রী হতে এসেছিলেন যাঁরা, তাঁরা কোথায়? দিলীপের বাবুল কটাক্ষের লক্ষ্য দিল্লি, আনন্দবাজার পত্রিকা। হাসপাতালের নিরাপত্তারক্ষীর হাতে নিগৃহীত খোদ স্বাস্থ্যমন্ত্রী, অভিযোগ শুনে ক্ষুব্ধ মোদী, সংবাদ প্রতিদিন। তিনবার অপমানিত, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাই দিলেন অমরিন্দর আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, এটা দৈনিক মানব জমিন পত্রিকা শিরোনাম, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানব জমিন পত্রিকা যে রিপোর্ট করেছে যে নিউ ইয়র্কে আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষ, খবরটি আসলে আমি মনে করি আমাদের বাংলাদেশী জাতির জন্য একটা বিরাট লজ্জার ঘটনা এবং কলঙ্কজনক ঘটনা। আমেরিকায় দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, তাদের রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু এই রকম সংঘর্ষের সংস্কৃতি নয়। আমেরিকায় প্রতিদিন সহিংসতা হয়, গোলাগুলি হয়, প্রতিদিন মানুষ হতাহত হয়, সেটি ঠিক আছে, কিন্তু তাদের রাজনৈতিক কোন্দল নেই। এই রকম মারামারি সহিংসতা রাজনৈতিক দলের কিন্তু নেই। সেক্ষেত্রে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি যখন আমেরিকার নিউ ইয়র্ক শহরের মতো একটি জায়গায় মারামারি করে, সংঘর্ষ করে, তখন বাংলাদেশের এই রাজনৈতিক হানাহানির কলঙ্ক সেখানে ছড়িয়ে পড়ে, সারা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। রাজনৈতিক দলগুলো দাবি করে থাকে তারা দেশপ্রেমিক, তারাই দেশ গঠন করে, দেশ চালায়। তো এই রকম সহিংসতা, এই রকমের সংঘর্ষ, হানাহানি, মারামারির কারণে দেশের মান সম্মান যে বিদেশের মাটিতে চলে যায় এটি তারা বোঝে না। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এই সংঘর্ষের নিন্দা জানাবো এবং পরামর্শ দেব যে দেশের মাটিতে আপনারা যা করেন করেন, দয়া করে বহির্বিশ্বে এই ধরনের কুকর্ম করবেন না, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত মান সম্মানের ব্যাপার।
অস্ট্রেলিয়া ও আমেরিকার সঙ্গে সম্পর্ককে সংকটাপন্ন ঘোষণা করল ফ্রান্স। সাবমেরিন চুক্তিকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েনের পর প্যারিস এই ঘোষণা দিল, আপনার পর্যবেক্ষণ কি?
জি, অস্ট্রেলিয়া এবং আমেরিকা সঙ্গে ব্রিটেন, এই তিন দেশ মিলে একটি চুক্তি করেছে, যে চুক্তির আওতায় আমেরিকা অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বানানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য দেবে, প্রযুক্তি দেবে। এর আগে ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়ার একটি চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির আওতায় ফ্রান্স অস্ট্রেলিয়াকে সাবমেরিন সরবরাহ করবে, কথাটা এমন ছিল। এখন আমেরিকা এবং ব্রিটেন, আমি মনে করি তারা অস্ট্রেলিয়ার সাথে গোপনে চাপ সৃষ্টি করে ফ্রান্সের সাথে সেই সাবমেরিন চুক্তি বাতিল করে দিয়ে তারা অস্ট্রেলিয়ার কাছে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বিক্রি করার ব্যবস্থা করেছে। এখানে ফ্রান্সের অর্থনৈতিক স্বার্থ যেহেতু দারুণ ভাবে জড়িত, সে কারণে আমেরিকা ও ব্রিটেন যখন কৌশলে চাপ সৃষ্টি করে যেভাবেই হোক অস্ট্রেলিয়াকে যখন ফ্রান্সের সাথে ওই চুক্তি বাতিল করে দিয়ে অস্ট্রেলিয়ার কাছে তারা সাবমেরিন বানানোর প্রযুক্তি দিচ্ছে এবং টাকার বিনিময়ে সেটি হচ্ছে, তখন ফ্রান্সের জন্য এটি কিন্তু বড় স্বার্থের ব্যাপার। এ অবস্থায় ফ্রান্স অস্ট্রেলিয়া এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক সংকটাপন্ন বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন যে আমেরিকা পিছন থেকে ফ্রান্সকে ছুরি মেরেছে। এ ঘটনার মধ্য দিয়ে যেমন ইউরোপের সঙ্গে আমেরিকার মারাত্মক রকমের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হবে, তেমনি আরেকটি বিষয় খুব পরিষ্কার হলো যে আমেরিকার স্বার্থের জন্য সে কখনো শত্রু মিত্র চেনে না, তার কাছে স্বার্থটা, তার কাছে অর্থটাই বড়। ফ্রান্স ব্রিটেন এরা ইউরোপে আমেরিকার একেবারে ঘনিষ্ঠ মিত্র দেশ, তারাই আমেরিকাকে সবসময় সব কাজে অন্ধভাবে সমর্থন দিয়ে আসে। এরপরেও যখন ফ্রান্সকে এরকম ছুরি মারতে পারে তাহলে বোঝা যায় আমেরিকা তার অন্য দেশের সঙ্গে কি করতে পারে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মন্ত্রী হতে এসেছিলেন যারা, তারা কোথায়? দিলীপের ব্যাকুল কটাক্ষের লক্ষ্য দিল্লি, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র তৃণমূলে চলে যাওয়াকে কেন্দ্র করে কার্যত দলের উপরতলার দিকে আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় মুখপাত্রের প্রতিক্রিয়ায় বিষয়টির কোনো বড় প্রভাব পড়বে না বলে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, কিন্তু দিলীপ এক ধাপ এগিয়ে প্রশ্ন তোলেন, যারা আমার সম্পর্কে দিল্লিতে ক্ষোভ উগরে দিতেন তার ফলে কয়েকজনকে তাড়িয়ে দেয়া হয়েছিল, আমাকেও প্রায় তাড়িয়ে দেয়া হয় আর কি। যারা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হতে এসেছিলেন তাঁরা কোথায় গেলেন, সেই প্রশ্ন শীর্ষ নেতাদের করে এসেছে। এ সম্পর্কে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ফেরত দিয়ে মরব, কবির সুমনের তোপে তৃণমূলে যাওয়া বাবুল, খোঁচা নচিকেতা, শ্রীজাতকেও। বাবুল সুপ্রিয় শিবির বদলালেও তাঁর সুরে সুর মেলাচ্ছেন না সঙ্গীতশিল্পী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ কবির সুমন। সুপ্রিয়কে প্রিয় হিসাবে বরণ করছেন না সুমন, বরং লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে থাকা বাবুলের ভূমিকার কথা তুলে তাঁকে কটাক্ষ করেছেন তিনি। তোপ দেখেছেন তৃণমূল শিবিরে থাকা আর এক সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কেও। তিনবার অপমানিত, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাই দিলেন অমরিন্দর, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে একবার নয়, দুবার নয়, তিনবার অপমানিত হয়েছেন। আর নয়, এসব সহ্য করে আর থাকবেন না। একদিন সকালেই সোনিয়া গান্ধীকে জানিয়েছিলেন ভোটের কয়েক মাস আগে এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং। জানালেন ওরা যাকে বিশ্বাস করেন তাকেই এই পদে বসাতে পারেন, এ নিয়ে তিনি আর মাথা ঘামাবেন না, তবে সময় এলে নিজের জন্য বিকল্প কিছু ভেবে দেখবেন। অমরিন্দরের ইস্তফার পরেই বৈঠকে বসেছেন পাঞ্জাবের বিধায়করা, পরবর্তী মুখ্যমন্ত্রী কে সে নিয়েই চলছে আলোচনা। আপাতত তিনজনের নাম উঠে এসেছে, চূড়ান্ত নামে সিল মোহর দেবে হাইকমান্ড। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পশ্চিম এশিয়া নিরাপত্তা বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে আমরা পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করি। আশা করি আজকের আলোচনায়ও শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিংশ শতাব্দীর প্রথম থেকেই তেল সমৃদ্ধ এশিয়া, পশ্চিম এশিয়া অঞ্চল বিশ্বের অর্থনীতির জন্য, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভূকৌশলগত দিক থেকেও এ অঞ্চলের গুরুত্ব অপরিসীম। এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় দশকের পর দশক ধরে নিরাপত্তাহীনতা বজায় রয়েছে। এ অঞ্চলে বিরাজমান নানা সংকটের মূল উৎস বাইরের হস্তক্ষেপ বা ষড়যন্ত্রের ফসল। এক কথায় বলা যায়, 2011 সালে ইরাক ও সিরিয়া জুড়ে উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব থেকে শুরু করে নিরাপত্তা ক্ষেত্রে অন্য অসংখ্য সমস্যা যতদিন জিইয়ে থাকবে, বাইরের হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা বজায় থাকবে ততদিন পর্যন্ত সংকট এত সহজে দূর হবে না। তেল সমৃদ্ধ এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তারের জন্য নতুন নতুন ষড়যন্ত্র ও পরিকল্পনা প্রণয়ন করছে শত্রুরা। এরই অংশ হিসেবে এ অঞ্চলের আরব ও ইসলামী পরিচিতি ধ্বংস করে এবং সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে শত্রুরা পশ্চিম এশিয়ার মুসলিম জনগণের স্বার্থে আঘাত হানা এবং তাদেরকে সব দিক থেকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। এইসব পরিকল্পনার মূল কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও দখলদার ইসরায়েল।
গত অর্ধ শতাব্দীর ঘটনাবলীর দিকে নজর দিলে দেখা যাবে পশ্চিম এশিয়ায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড, গোয়েন্দা বৃত্তি এবং নিরাপত্তাহীনতা সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নানা কৌশলে এ দেশগুলোতে গোলযোগ বাঁধানো, তাদের অর্থনীতিকে দুর্বল করে দেয়া, অভ্যন্তরীণ তীব্র নিরাপত্তা সংকট সৃষ্টি করা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে এ মুসলিম দেশগুলো কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের আগ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল মিশরের নীল থেকে ইরাকের ফোরাত পর্যন্ত বিস্তীর্ণ এলাকার উপর আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখত। কিন্তু ইরানে বিপ্লব বিজয়ের পর তাদের সে স্বপ্ন বাস্তবায়ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
নির্ভরযোগ্য তথ্য প্রমাণে দেখা যায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সম্মিলিতভাবে গত দুই দশক ধরে তাদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন, যেমন ইরাক ও সিরিয়ায় ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দিয়ে ওই দেশ দুটিকেও খণ্ড বিখণ্ড করার ব্যাপক চেষ্টা চালিয়েছে। এমনকি ইসরায়েল সমগ্র মধ্য এশিয়া ও ককেশীয় অঞ্চলেও তাদের উপস্থিতি জোরদারের চেষ্টা চালাচ্ছে। এভাবে তারা ইরানের চারিদিকে শক্তিশালী উপস্থিতি গড়ে তোলার চেষ্টা করছে, যাতে সেখান থেকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায়। ইরানের সর্বোচ্চ নেতা তার বিভিন্ন ভাষণে সমগ্র এই অঞ্চলে ফেতনা ও বিশৃঙ্খলা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টিতে ইসরায়েলের ভূমিকার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদীরা প্রথম থেকেই ফিলিস্তিনকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করেছে। ইসরায়েল কোনো দেশ নয় এবং তারা ফিলিস্তিন সহ এ অঞ্চলের অন্য মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই দখলদার এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সবার দায়িত্ব।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই ফিলিস্তিন সংকট ও বাইতুল মুকাদ্দাস বিষয়ে মুসলিম দেশগুলোর মধ্যকার ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে আরো বলেছেন, মুসলমানদের এই ঐক্য ও সংহতি ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। তারা ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ষড়যন্ত্রমূলক ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা বাস্তবায়ন এবং নতুজানু আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে। যদিও ষড়যন্ত্র থেমে নেই। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী অপরাজেয় বলে যে দাবি তেল আবিব করত, বর্তমানে ওই বাহিনী আর কখনোই বিজয়ের মুখ না দেখার মতো দুর্ভাগ্যজনক অবস্থায় পৌঁছেছে।
বাস্তবতা হচ্ছে ইসরায়েলিরা হচ্ছে জন্মগতভাবেই বর্বর, যুদ্ধবাজ ও বিনাশকারী। বর্তমান সময়ে বহু ক্ষেত্রে ব্যর্থতার পরও তারা এ চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রেখেছে। তারা এতদিনে এটা বুঝে গেছে, আগে যত সহজে নিজেদের অন্যায় ইচ্ছা পূরণ করত, এখন আর তারা তা পারবে না। ইসরায়েল এখনও পরিচিতি সংকটে ভুগছে এবং যে কোনো উপায়ে সব দেশের স্বীকৃতি আদায়ের মাধ্যমে ওই সংকট থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যাতে নিজেদের অস্তিত্বের পেছনে যে কালো অধ্যায় রয়েছে সেটাকে বিশ্ব থেকে মুছে ফেলা যায়। কেননা এটা সবারই জানা আছে, ইসরায়েল হচ্ছে একটি অবৈধ দখলদার সরকার। ইসরায়েল একদিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি সংকট, অন্যদিকে অভ্যন্তরে আদর্শিক ও রাজনৈতিকভাবে ধসে পড়াই এখন তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি বেঁধে গেছে এবং টিকে থাকার চেষ্টা করছে।
ইরানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হোসেন দেহকান 2017 সালের মে মাসে রুশিয়া আল ইয়াওম টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, দুঃখজনকভাবে বর্তমানে সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধি বা অনুচর হিসেবে কাজ করছে। সৌদি আরব সহ অন্য আরব দেশগুলোর এটা জেনে রাখা উচিত, তাদেরই জাতীয় সম্পদ ও তেল বেচা অর্থ খরচ করে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এসেছে, যার মূল উদ্দেশ্য কেবলই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, আর অন্যদিকে এই অঞ্চলের মুসলিম শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। এভাবে তারা কইয়ের তেলে কই ভাজছে। তারা নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে এ অঞ্চলে তাদের সামরিক উপস্থিতির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, আর সামনে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করছে। তারা দাবি করছে নিরাপত্তা প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য, কিন্তু বাস্তবে তারাই সংকট তৈরির জন্য দায়ী।
শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় সংকট সৃষ্টির প্রকৃত কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কিত ধারাবাহিক আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। আগামীকাল নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। 4+1 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক হবে। আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যার বিচারের দাবি স্বজনদের। একই দাবি তুলেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা আরও 6 মাস স্থগিত করল বাংলাদেশ সরকার, তবে বিদেশে যাওয়ার সুযোগ নেই এবং বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। সারা দেশেও অস্তিত্বহীন হয়ে পড়বে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের মন্তব্য। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.